বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করল ইরান। গাজা উপত্যকার রাফা শহরে স্থল আগ্রাসন না চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম। বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের শিশুদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের গুজরাট রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তারাবি নামাজ পড়ার অভিযোগে বিদেশি ছাত্রদের মারধর, আসাদুদ্দিন ওয়াইসির উদ্বেগ প্রকাশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিম এশিয়া জুড়ে সংকট ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেনারেল আশতিয়ানি বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো কৌশলগত ভুল অথবা হঠকারিতা আঞ্চলিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি এবং সেখানকার নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যায় তেল আবিবের ক্ষয়িষ্ণু শক্তি এবং আমেরিকা ও পাশ্চাত্যের ভণ্ডামি সবার সামনে উন্মোচিত হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়াসুস অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে স্থল আগ্রাসন না চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাফা শহরে ইসরায়েলের স্থল আগ্রাসন চালানোর পরিকল্পনার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে প্রায় 13 লাখ ফিলিস্তিনি বর্তমানে ছোট্ট রাফা শহরে অবস্থান করছে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ঘনবসতিপূর্ণ রাফা শহরে হামলা চালালে আরও অনেক বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে এবং তাদের দুর্ভোগ ভয়াবহ রকমের বেড়ে যাবে। এ অবস্থায় মানবতার জন্যই আমরা রাফা শহরে আগ্রাসন না চালানোর জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা বরং সবাইকে শান্তির জন্য কাজ করার আহ্বান জানাই। আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী আবারও ইয়েমেনের তাইজ এবং হুদাইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যে হামলা চালিয়ে আসছে তা ঠেকানোর নাম করে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের উপর বেশ কিছুদিন ধরে আগ্রাসন চালাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। পরবর্তীতে আমেরিকা এবং ব্রিটিশ সেনারা ইয়েমেনের উপর হামলা শুরু করলে হুথি যোদ্ধারা মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কোমলমতি শিশুদের প্রযুক্তি নির্ভরতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীর আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আজকের শিশুদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আগামীর আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আজকের শিশুদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য প্রযুক্তি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার। রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুর মেধা বিকাশে অভিভাবকদের দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2024 উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে আয়োজিত শিশু দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই নারী ও শিশুদের সুরক্ষা ও উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
দুপুরে টিফিনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, মিল আমরা টাইম চালু করেছি। আমাদের শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয় সেদিকে আমরা লক্ষ্য দিচ্ছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি শাসিত গুজরাট রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তারাবি নামাজ পড়ার অভিযোগে আফ্রিকা, আফগানিস্তান এবং উজবেকিস্তানের মুসলিম ছাত্রদের মারধর করা হয়েছে। ওই ঘটনায় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে বিজেপি শাসিত গুজরাট বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তারাবি নামাজ পড়ার অভিযোগে বিদেশি মুসলিম ছাত্রদের মারধর করা হলে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। গতকাল গভীর রাতে ওই হামলার ঘটনায় আক্রান্তরা আফ্রিকা, আফগানিস্তান এবং উজবেকিস্তানের ছাত্র বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের অভিযোগ, একদল যুবক তাদের নামাজ না পড়ার জন্য চাপ দেয়, আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি আমলে নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বার্তায় বলেন, গতকাল আহমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটে। রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সংঘর্ষে দুই বিদেশি শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে একজনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি গুজরাটের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসে কোনো মসজিদ নেই, তাই তারা রমজানের রাতে তারাবি নামাজ পড়তে হোস্টেলের ভিতরে জড়ো হয়েছিলেন। ছাত্রদের অভিযোগ, এ সময় লাঠি ও ছুরি নিয়ে সশস্ত্র একদল জনতা হোস্টেলে হামলা চালায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ও কক্ষে ভাঙচুর করে। শিক্ষার্থীরা বলছেন, হোস্টেলের নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম এবং ন্যাশনাল উইজডম অব মুভমেন্ট বা হিকমা দলের প্রধান আম্মার হাকিম ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গাজা যুদ্ধকে ইয়েমেন পর্যন্ত টেনে নিয়ে আমেরিকা ভয়ঙ্কর ভুল করেছে। শনিবার ইরাকের পবিত্র নাজাফ শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আম্মার হাকিম বলেন, আমেরিকা যে ভুল করেছে তা তাদের সংশোধন করা উচিত এবং আঞ্চলিক ঘটনাবলীর বাস্তবতাকে আমেরিকার মেনে নেওয়া উচিত। ইরাকের এই প্রখ্যাত আলেম আরও বলেন, পুরো বিশ্ব বদলে যাচ্ছে এবং বিশ্বে যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে মধ্যপ্রাচ্য। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজার নারী শিশু ও ক্ষুধার্ত মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়ে সমস্ত নীতি নৈতিকতাকে পদদলিত করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেওয়ার যে অমানবিক অপকৌশল নিয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় আরও বলেছেন, তেল আবিব সরকারকে গাজায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। জর্দানের রাজধানী আম্মান সফর করতে গিয়ে শনিবার ওই এক্স বার্তা প্রকাশ করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি আম্মানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েল সরকার গাজায় দুর্ভিক্ষকে যুদ্ধজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা নিন্দনীয়। ডি ক্রো বলেন, গাজার একটি বিশাল জনগোষ্ঠীকে আমি ক্ষুধার সম্মুখীন দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখন ইসরায়েলকে একথা প্রমাণ করতে হবে যে সে দুর্ভিক্ষকে যুদ্ধজয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। ইতালি শেষ পর্যন্ত নেটো জোটের অধীনে ইউক্রেনে সেনা মোতায়েন করবে কি না এমন প্রশ্নের জবাবে তাজানি এই ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি মনে করি ইউক্রেনে নেটো জোটের প্রবেশ করা উচিত নয়, এটা ভুল হবে। আমাদের উচিত ইউক্রেন নিজেই নিজেকে রক্ষা করুক সেই ব্যাপারে সহযোগিতা করা, কিন্তু ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। নাইজারের সামরিক সরকার আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে। পাশাপাশি নাইজারে আমেরিকার সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার নাইজার সরকার 2012 সালের সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের এই ঘোষণা দেয়। সরকারি মুখপাত্র আমাদু আব্দুরামানে এক বিবৃতিতে বলেন, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং স্বার্থের কথা বিবেচনা করে নাইজার সরকার দায়িত্বশীলতার সাথে ওই সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার সাথে সামরিক সম্পর্ক ছিন্ন এবং এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। এই চুক্তি বাতিলের ফলে নাইজারের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি অবৈধ বলে গণ্য হবে। চলতি সপ্তাহে আফ্রিকা বিষয়ক মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নাইজার সফর করে। এরপর নাইজার সরকার দুদেশের মধ্যকার সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। ইরানের বিরোধিতাকারী বেশ কয়েকটি পশ্চিমা দেশ 2022 সালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের পরিকল্পনা করে দেশটিতে একটি সমন্বিত দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা হাতে নেয়। এ সম্পর্কে রয়েছে দৃষ্টিপাতের প্রথমেই আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী বাবুল আখতারের পরিবেশনায়।
ইরানের বিরোধিতাকারী বেশ কয়েকটি পশ্চিমা দেশ 2022 সালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের পরিকল্পনা করে এবং অর্থনৈতিক সমস্যার অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে একটি সমন্বিত দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা হাতে নেয়। পশ্চিমা বিদ্বেষী দেশগুলো যখন তাদের এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেপ্টেম্বর মাসে পুলিশি হেফাজতে ইরানি নারী মাহসা আমিনের মৃত্যু তাদের পরিকল্পনা বাস্তবায়নের মহা সুযোগ এনে দেয় এবং তারা নির্ধারিত সময়ের আগেই রাস্তায় নেমে পড়ে। ইরানের কুর্দি এবং ধর্মীয় সংখ্যালঘু এই তরুণীর মৃত্যু দাঙ্গা শুরু করার জন্য আমেরিকা সহ পশ্চিমা নেতাদের সামনে সেই মোক্ষম সুযোগটি এনে দেয় যার জন্য তারা বহুকাল অপেক্ষা করছিল। এ সময় ঔপনিবেশিক দেশগুলোর ফার্সি ভাষার গণমাধ্যম ও স্যাটেলাইট চ্যানেলগুলো ইরানে দাঙ্গা সৃষ্টি করার জন্য 24 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম শুরু করে। উদাহরণস্বরূপ বিবিসি ফার্সি টিভি, যেটি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের প্রচারণায় নিজেকে পেশাদার এবং নিরপেক্ষ হিসেবে দেখানোর চেষ্টা করে আসছিল, সেটি এসময় তার নিরপেক্ষতার মুখোশ খুলে ফেলে এবং ইরানি জনগণের বিরুদ্ধে নাঙ্গা তলোয়ার হাতে নেমে পড়ে। বইটিতে ইরানের অস্থিতিশীলতা চলার সময় 5টি ইরান বিরোধী পশ্চিমা গণমাধ্যমের তৎপরতা পর্যালোচনা করা হয়েছে। ওই 5 মিডিয়া হচ্ছে ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত বিবিসি ফার্সি, সৌদি ও ইসরায়েলি অর্থে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল, মার্কিন সরকারের অর্থে পরিচালিত ভয়েস অব আমেরিকা ও রেডিও ফার্দা এবং ব্রিটিশ ও ইসরায়েলি অর্থে পরিচালিত মানতু। এসব গণমাধ্যম ও তাদের ভার্চুয়াল পেজগুলো 14 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত টানা 46 দিন ধরে যে তৎপরতা চালায় তা পর্যালোচনা করে দেখা যায় এ 5টি ফার্সি ভাষার গণমাধ্যম 38,000-এর বেশি মিথ্যা তথ্য প্রকাশ করেছে। নারী জীবন স্বাধীনতা নিয়ে মিথ্যাচার নামক বইটি আসলে মিথ্যাচার উদ্ভট দাবি এবং হত্যাকাণ্ডের একটি পর্যালোচনা যা পশ্চিমা আধিপত্যবাদী সরকারগুলোর গণমাধ্যম 2022 সালের দাঙ্গায় ইরানি জনগণের আস্থা ও শান্তি ধ্বংস করার জন্য ব্যবহার করেছিল। এ বইয়ের প্রথম অধ্যায়ে ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে কথিত হত্যাকাণ্ড নিয়ে পাশ্চাত্যপন্থীদের পক্ষ থেকে চালানো প্রচারণার উপর আলোকপাত করা হয়েছে। পশ্চিমা গণমাধ্যমের ব্যবস্থাপনায় 2022 সালের গ্রীষ্মের শেষ দিনগুলোতে ইরানের বিভিন্ন স্থানে স্বাভাবিকভাবে মারা যাওয়া প্রতিটি ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে চালিয়ে দেওয়া হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীরা দুর্বিষহ দিন পার করছেন বলে অভিযোগ করেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা পাঠানো প্রতিবেদন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা দুর্বিষহ দিন পার করছেন বলে অভিযোগ করেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা। তবে এ অভিযোগ পুরোপুরি সঠিক নয় বলে দাবি বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের। তিনি বলছেন, ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসায় গিয়ে যারা কাজ করছেন তারাই মূলত সমস্যায় পড়ছেন। গেল চার বছর বিরতির পর 2022 সালের আগস্টে শ্রমবাজার পুনরায় চালু করার পর মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা দেশে পরিণত হয়। উৎপাদন, নির্মাণ, সেবা, বৃক্ষরোপণ, কৃষি, খনি এবং এমনকি গৃহস্থলী পরিষেবার মতো বিভিন্ন খাতে প্রায় 4,01,000 কর্মী নিয়োগ করেছে দেশটি। তবে মালয়েশিয়া নিজেদের শ্রমবাজার উন্মুক্ত করার পর থেকে দেশটিতে যাওয়া অনেক কর্মী বেকারত্ব এবং শোষণের মুখে পড়ছেন, এমনটাই অভিযোগ করেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি আমির হোসেন। বিভিন্ন স্থানে কাজের অভাবে অনেকে অমানবিক জীবনযাপন করছেন বলেও অভিযোগ প্রবাসী সাংবাদিক আহমেদুল কবিরের।
নেপাল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, তারা কিন্তু ভালো ভালো সেক্টরে কিন্তু তাদের লোক আগেই পাঠিয়ে দিচ্ছে। যখন লাস্টে যে আপনার 3D সেক্টর গুলা যে বেশি মানে খারাপ সেক্টর গুলো, এইগুলো কি হইলো, আমাদের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল নিয়ে বাংলাদেশ থেকে লোক পাঠানো শুরু করলেন।
এজন্য সঠিকভাবে তথ্য যাচাই বাছাই না করে অ্যাপ্রুভাল দেয় কর্মীদের এ সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাইরার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম।
যখন FWCMS কে এই দ্রুত অ্যাপ্রুভাল দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দ্রুত অ্যাপ্রুভাল গুলো যখন দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে দেওয়া হয়নি। আপনি এমনও কোম্পানি আছে যেখানে তাদের কোনো অফিস নাই, যেখানে তাদের থাকার জায়গা নাই, তারা 200, 300, 400, 500 অ্যাপ্রুভাল কিন্তু এটা পেয়ে গেছে।
কিন্তু বাইরার সাবেক মহাসচিব ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির অঘোষিত নেত্রী স্থানীয় জনশক্তি রপ্তানিকারক রুহুল আমিন স্বপন জানান,
যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে তারা যে কাজ পাচ্ছে, এই ট্যুরিস্ট ভিসার লোকজন আর স্টুডেন্ট ভিসার লোকজন যারা যখন কাজে জড়ায় গেছে সেভাবে বহু টুরিস্ট গেছে, এটা বদলামটা চলে আসতেছে আমাদের রিক্রুটিং এজেন্সির উপরে।
মালয়েশিয়ায় বাংলাদেশীদের এমন দুরবস্থার জন্য কিছু অসাধু জনশক্তি রপ্তানিকারকদের দায়ী করেছেন ব্র্যাক মাইগ্রেশনের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম।
এই বাংলাদেশীদের তাদের যখন দরকার হয় তারা এই ট্র্যাপের মধ্যে ফেলবে, তারা টাকা আয় করবে এবং আমাদের খুব দুর্ভাগ্যজনক, আমাদের যেমন রাজাকার বেঈমান আছে যারা দেশের বিরুদ্ধে কাজ করে, আমাদেরও এই রকম কতগুলো লোক আছে যারা নিজ দেশের মানুষকে আগুনে যেমন পোড়ায় সেই রকম কতগুলো লোক নিজের ব্যবসার জন্য ওইখানে নিয়ে বেড়া।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর অশেষ রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মহান আল্লাহর নানা অনুগ্রহ, পথ নির্দেশনা, নানা কাজের সাহায্য, নৈকট্য ও বিশেষ জ্ঞান জীবনের নানা ক্ষেত্রে বিজয় এসবের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের নানা গুণা। এই বাধার পর্দাগুলো কেবল তওবার মাধ্যমেই দূর করা সম্ভব। ব্যক্তি ও সমাজের জন্য ইহকালীন ও পরকালীন নানা কল্যাণের বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আবারও খুলতে হলে আন্তরিক চিত্তে তওবা করা জরুরি। পাপ মানুষকে পশুর পর্যায়ে ও এমনকি পশু চেয়েও নিচু পর্যায়ে নামিয়ে দেয়। গুণার উৎসগুলো হল দুনিয়া পূজা বা লোভ লালসা, উদাসীনতা, কৃপণতা, অলসতা, অজ্ঞতা ইত্যাদি।
অল্প একদল মানুষের গুণার জন্য গোটা সমাজকে বিপর্যস্ত হতে হয়। যেমন আমরা দেখি যে ওহুদ যুদ্ধের সময় মহানবীর নেতৃত্বাধীন সে সময়কার ইসলামী সমাজও একদল সাহাবীর গুণার কারণে সামষ্টিকভাবে মারাত্মক ক্ষতি ও বিপর্যয়ের শিকার হয়েছিল। তীরন্দাজ ওই সাহাবিরা রাসুলে পাকের নির্দেশ অমান্য করে একটি বিশেষ গিরিখাদের প্রহরা দেয়া থেকে সরে এসেছিলেন। গরিমতের লোভেই তারা এটা করেছিলেন। অথচ তাদেরকে বলা হয়েছিল যে যুদ্ধে জিতে গেলেও যেন তারা কৌশলগত গুরুত্বপূর্ণ ওই স্থানের প্রহরা ত্যাগ না করেন। তীরন্দাজ ওই সাহাবিরা মহানবীর পক্ষ থেকে বিশেষভাবে তাগিদ দেওয়ার নির্দেশ পালনে অবহেলা করায় পেছন থেকে একদল শত্রু মুসলমানদের ওপর হামলা চালিয়ে তাদের নিশ্চিত বিজয়কে ভয়াবহ বিপর্যয় ও পরাজয়ে পরিণত করে। অনেক মুসলমান হামলার তীব্রতার মুখে মহানবীকে ত্যাগ করে পালিয়ে যান এবং অনেকেই বীরের মতো লড়াই করে শহীদ হন। বিষয়টি বস্তুগত ও মানসিক দিক থেকে মুসলমানদের তীব্র বিপর্যস্ত ও তাদের একদলকে হতাশ করেছিল যে মহান আল্লাহ এ বিষয়ে সূরা আলে ইমরানে অন্তত 10টি আয়াত নাজিল করেন, যাতে মুসলমানরা এ বিষয়ে সঠিক ব্যাখ্যা, দিক নির্দেশনা ও সান্ত্বনা পেতে পারেন।
কুরআনের আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে শত্রুদের পিঠ দেখিয়ে পালিয়েছিলে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন। অর্থাৎ তাদের কেউ কেউ আগেই পাপের কারণে দুর্বল হয়ে পড়েছিল, আর সেই সব পাপের প্রভাবে তাদেরকে জিহাদের সময় চূড়ান্তভাবে বিভ্রান্ত করে। একইভাবে মানুষের পাপ তাদেরকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিভ্রান্ত করে। যুগে যুগে অন্য নবী রাসূলদের সময়েও এ ধরনের সংকট সৃষ্টি হয়েছিল। মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি। আর যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করো।
মোট কথা, মুসলমানদের নানা সংকট তাদের পাপেরই ফসল, আর পাপের আধ্যাত্মিক বা আত্মিক, বৈষয়িক ও পারলৌকিক ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তথা তওবা করা। পাপ করা হচ্ছে নিজের শরীরে অবাধে রোগের জীবাণু ঢোকার সুযোগ করে দেওয়ার সমতুল্য, ফলে পাপই রোগীর মতোই অনিবার্য ক্ষতির শিকার হয়। ক্ষতির মাত্রা বা প্রভাব কমানোর জন্য আল্লাহর দরবারে তীব্র অনুশোচনা করতে হবে। যখন বান্দা ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার ক্ষতি কমে আসে ও অনেকটাই ক্ষতিপূরণ করা হয়। তাই তওবা ক্ষতিপূরণের এক বড় সুযোগ। মহানবীর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ সব পাপীকেই ক্ষমা করেন কেবল তাকে ছাড়া যে নিজেই ক্ষমা চায় না। তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলছিলেন,
রমজান মাসের বৈশিষ্ট্য বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস মহান আল্লাহর মাস এবং এ মাসটা হচ্ছে গরিব দুঃখীদের বসন্তকাল।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম মোহাম্মদ বাকির আলাইহিসসালাম বলেছেন, সবকিছুরই বসন্ত রয়েছে আর পবিত্র কোরআনের বসন্ত হল রমজান মাস। পবিত্র কোরআনের ভাষায় রমজানেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন, যা মানুষের জন্য সুপথ দেখায় এবং সত্য ও মিথ্যার পার্থক্যকে স্পষ্ট করে দেয়। পবিত্র রমজানে কোরআন অধ্যয়ন ও তিলাওয়াতের রয়েছে অশেষ ফজিলত। এ সম্পর্কে আমরা আগামী পর্বগুলোতে আরও কথা বলব। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন থেকে সর্বোচ্চ কল্যাণ লাভের তৌফিক দিন।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ ষষ্ঠ রোজার দোয়া। হে আল্লাহ, তোমার নির্দেশ অমান্য করার কারণে এদিনে আমায় লাঞ্ছিত কিংবা অপদস্থ করো না, তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি, তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো, হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
اللهم لا تخذلني في هيل تعرض معصيتك ولا تضربني بسياط نغمتك وزحزحني في هيم موجبات سخطك بمنك وأياديك يا منتهى رغبة الراغبين.
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 17 মার্চ সোমবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের দৈনিকগুলোর কিছু শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন মানব জমিন। বিশেষ ছাড়ও কক্সবাজারে পর্যটক নেই, খাবার নিয়ে দুর্ভোগ প্রথম আলো। 5 টাকায় মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পার, ভিডিও ভাইরাল যুগান্তর। আগামী বছরে ট্রেনের 800 বগি আসবে, রেলমন্ত্রী। 30% পর্যন্ত বাড়তে যাচ্ছে ট্রেনের ভাড়া, কালের কণ্ঠ। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের দৈনিকগুলোর কিছু শিরোনাম। মানসিকভাবে এখনো প্রস্তুত, লড়তে চাই অভিষেকের বিরুদ্ধেই, জানিয়ে দিলেন নওশাদ সংবাদ প্রতিদিন। শুক্রে ভোট, বুধে রামনবমী, দিল্লি বাড়ির লড়াইয়ের মুখে নতুন করে উঠবে মন্দির হওয়া, প্রস্তুত রাজ্য, আনন্দবাজার পত্রিকা। গুজরাতের হোস্টেলে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর হামলা, আহত 5, দৈনিক পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। অবন্তিকার আত্মহত্যায় সহপাঠী ও সহকারী প্রক্টরের খণ্ডিত সংশ্লিষ্টতা রয়েছে ডিএমপি, তোলপাড় সৃষ্টি করা এই ঘটনা সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনার সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, যাদের নামে মামলা হয়েছে এবং আটক হয়েছে এরই মধ্যে, তাদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকায় বা আত্মহত্যাকারী অবন্তিকার ফেসবুকের স্ট্যাটাসে পাওয়া গেছে, তাতে আপাতত ধরেই নেওয়া যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে তাদের সংশ্লিষ্টতা রয়েছে যারা আটক হয়েছে। শুধু আটক হয়েছে যে দুইজন, তাদের সংশ্লিষ্টতা না। পরিষ্কারভাবে অবন্তিকার মা আরও কিছু নাম বলেছে, তাদেরকেও আমি মনে করি যে আইনের আওতায় আনা উচিত এবং তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। একজন অবন্তিকাকে এই পর্যন্ত আসতে যে কত কাঠখড়ি পোড়াতে হয় এবং এতে রাষ্ট্রেরও যে অনেক বড় ক্ষতি হয়, সমাজের বড় ক্ষতি হয়, তা তো আর বলার অপেক্ষা রাখে না। সমাজের ক্ষতি হয় এই ধরনের আত্মহত্যা, সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলে, আরও অনেকেই এই ধরনের ঘটনায় উৎসাহিত হতে পারবে, এটি সমাজের জন্য একটা বড় নেতিবাচক দিক। পাশাপাশি এরকম আত্মহত্যা করার পরেও যদি দোষীরা ঘটনা থেকে পার পেয়ে যায়, বেঁচে যায়, তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা সমাজে বাড়বে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যখন লেখাপড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসে, তার পেছনে তার মা বাবার, তার পরিবারের যে অর্থ খরচ হয়েছে, পাশাপাশি রাষ্ট্রেরও কিন্তু একটা বিনিয়োগ থাকে, কম হোক বেশি হোক। এছাড়াও অবন্তিকার মতো শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য হয়তো অনেক বড় অবদান রাখতে পারত, এই যে অবদান রাখার সুযোগটা পেল না, তাতে দেশ কিন্তু বঞ্চিত হলো। তো সবকিছু বিচার বিশ্লেষণে একথা বলা যায় যে অবন্তিকার আত্মহত্যা যেমন সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, তেমনি এই ধরনের ঘটনার কারণে যদি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে সেটা হবে নেতিবাচক দৃষ্টান্ত। এই ধরনের নেতিবাচক দৃষ্টান্ত যাতে না সৃষ্টি হয় তার জন্য পুলিশ প্রশাসনকে প্রথমত অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করতে হবে। ডিএমপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা আশা করব যে এই বক্তব্যের সূত্র ধরেই তদন্ত এগিয়ে যাক এবং এর সত্যিকার অর্থে ন্যায় বিচার হোক এবং সত্য পরিষ্কার হোক।
জি ধন্যবাদ। মানবতার নামে রাফা আক্রমণের পরিকল্পনা প্রত্যাহার করুন ইসরায়েলের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েল কি এই আহ্বানে সাড়া দেবে?
জি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর আধানম গেব্রিয়াসুস তিনি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি অত্যন্ত হৃদয় স্পর্শী আমি মনে করি। ইহুদিবাদ ইসরায়েল গাজায় গত 5 মাসের বেশি সময়ে যে ভয়াবহ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, সে অপরাধ যজ্ঞের কোনো তুলনা হয় বলে আমার কাছে মনে হয় না। এই পর্যন্ত 31,553 জন ফিলিস্তিনি শহীদ হওয়ার কথা প্রকাশ হয়েছে, তার ভেতরে 2/3 হচ্ছে শিশু এবং নারী, যারা ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কোন রকমের বাদ প্রতিবাদের কোনো অংশই না, অথচ তারা জীবন দিয়েছে। গাজায় ইসরায়েল আগ্রাসন চালিয়েছে হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধাদের নির্মূল করার নামে, অথচ নির্মূল করছে গাজার সাধারণ মানুষকে, রোজাদার মানুষদের, ভয়ঙ্কর ক্ষুধায় পীড়িত মানুষদেরকে হত্যা করছে, বিমান হামলা চালাচ্ছে, গুলি চালিয়ে হত্যা করছে। ইসরায়েলের এই যে কর্মকাণ্ড, এর থেকে পরিষ্কার হয় যে এই ইহুদিবাদীদের ভেতরে বিন্দু বিসর্গ মানবতাবোধ নেই। এই ইহুদিবাদীরা অসম্ভব রকমের বর্ণবাদী এবং হিংস্র, এই হিংস্রতার প্রমাণ রেখে চলেছে এবং তার অংশ হিসেবে এখন রাফা শহরে তারা আগ্রাসন চালাতে যাচ্ছে। আমরা সবাই জানি যে রাফা শহরেই গাজার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছে, জড়ো হয়েছে, প্রচণ্ড রকমের ঘনবসতি। এই ঘনবসতি শহরে যদি ইসরায়েল এইভাবে আগ্রাসন চালায় তাহলে কত মানুষ যে বেঘরে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ইসরায়েল তাতে সাড়া দেবে। এজন্য বিশ্ববাসীর প্রতি আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে ইহুদিবাদী ইসরায়েলকে যাতে গাজা এবং রাফা কোথাও যাতে আর এই ধরনের আগ্রাসন চালাতে না পারে তার জন্য আজই কার্যকর ব্যবস্থা নিতে হবে।
জি ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। গুজরাটের হোস্টেলে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর হামলা, আহত 5 শীর্ষক খবরে দৈনিক পূবের কলম পত্রিকা লিখেছে, হোস্টেলে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর হামলা, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের এক হোস্টেলে। হামলায় 5 জন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে এদেশে পড়তে এসেছেন ওই যুবকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সংশ্লিষ্ট ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। শুক্রে ভোট, বুধে রামনবমী, দিল্লিবাড়ির লড়াইয়ের মুখে নতুন করে উঠবে মন্দির হওয়া, প্রস্তুতি রাজ্যে, শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, দেশের দীর্ঘতম ভোট পর্ব শুরু হচ্ছে 19 এপ্রিল শুক্রবার, তার ঠিক দুদিন আগে রামনবমী। এপ্রিলের 17 তারিখ বুধবার প্রতিবারের মতো ভোট বছরেও কি একইভাবে রামনবমী পালিত হবে? বিশ্ব হিন্দু পরিষদ বলছে ভোটের সঙ্গে রামনবমী পালনের যোগাযোগ নেই, ফলে একইভাবে বা আরো বেশি করে ওই তিথি পালন করবেন রাজ্যের রাম ভক্তরা। বিজেপি বরাবরই বলে রামনবমীতে দল কোনো কর্মসূচি নেয় না, দলের নেতাকর্মীরা রাম ভক্ত হিসেবেই অন্য সংগঠনের মিছিলে যোগ দেন, এবারেও তেমনটাই বলছে। অন্যদিকে এই প্রথমবার রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার।
দর্পণ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিবেন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের এই আলোচনা উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
ইউরোপে ইসলাম আতঙ্ক অনেক পুরনো বিষয়, কিন্তু একবিংশ শতকে ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদারের তিনটি প্রধান কারণ হল, প্রথমত, গত 2 দশকে মুসলিম সমাজ সম্পর্কে ইউরোপীয়দের নেতিবাচক ধারণা, দ্বিতীয়ত, উগ্র ডানপন্থী দলগুলো জোরদার হওয়ায় ইউরোপের মুসলমানদের অভিবাসনের বিরোধী নানা গ্রুপ গড়ে ওঠা, ও তৃতীয়ত, ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত লেখক ও গণমাধ্যমগুলোর তৎপরতা জোরদার হওয়া। গত 2 দশক সময়ের আগ থেকে ইউরোপীয় সমাজে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধগুলোর উপর হামলা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ইসলাম ও মুসলমানদের চেহারাকে নোংরাভাবে তুলে ধরতে ইউরোপের ইসলাম বিদ্বেষী মহলগুলো সব ধরনের হাতিয়ার ও মাধ্যম ব্যবহার করছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে ও নানা মিথ্যাচার বা অপবাদ প্রচার করতে এবং তাদের ধর্মীয় দায়িত্ব ও অনুষ্ঠান পালনের উপর সীমাবদ্ধতা আরোপ করতে তারা বিচিত্রময় হাতিয়ার ও মাধ্যম ব্যবহার করছে।
ইউরোপের ইসলাম বিদ্বেষী ও মুসলিম বিদ্বেষী মহলগুলো ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ক্রুসেডের যুদ্ধগুলোর আলোকে মুসলমানদেরকে তাদের শত্রু ও তাদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি বলে উল্লেখ করে আসছে। তাই তারা ইউরোপের মুসলমানদের সংখ্যা বৃদ্ধির কারণে সেখানকার সমাজ ও সংস্কৃতিতে সম্ভাব্য পরিবর্তনের আশঙ্কায় শঙ্কিত। ঐতিহাসিক বিরোধ ও সাংস্কৃতিক পার্থক্য ছাড়াও নানা সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব বা সন্ত্রাসের হুমকিও তাদেরকে উদ্বিগ্ন করছে, কারণ পাশ্চাত্যের রাজনৈতিক মহল ও গণমাধ্যমগুলো সন্ত্রাসবাদের বিষয়টিকে কেবল ইসলাম ও মুসলমানদের সঙ্গে সম্পর্কিত বিষয় বলে প্রচার করে আসছে। ইসলাম বিদ্বেষী এসব প্রচারণা ইউরোপের সাধারণ অমুসলিম নাগরিকদের উপরও নেতিবাচক ও বিষাক্ত প্রভাব রাখছে। বিশেষ করে কোনো কোনো গোষ্ঠী ও কর্মকর্তা নানা ধরনের বর্ণ বৈষম্যমূলক আচরণ করছে এসব প্রচারণার আলোকে।
উগ্র ডানপন্থী দলগুলো জোরদার হওয়া ইউরোপের মুসলমানদের অভিবাসনের বিরোধী নানা গ্রুপ গড়ে ওঠার বিষয়টি ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গত শতকে ও চলতি শতকের বড় সংকট হিসেবে কাজ করছে। গত শতকে পশ্চিম ইউরোপ ছিল উগ্র ডানপন্থী ও বামপন্থী গ্রুপ আর বর্ণবাদী দলগুলোর উত্থানের উর্বর কেন্দ্র। এছাড়াও চলতি শতকে দুই মুসলিম দেশ আফগানিস্তান ও ইরাকে মার্কিন সরকারের দুই বড় যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় অন্যান্য সংঘাতের কারণে ইউরোপে মুসলিম শরণার্থীদের ঢল নেমে আসে। এই অবস্থায় ইউরোপের নানা দল ও বিশেষ করে উগ্র ডানপন্থী দলগুলো ইসলাম আতঙ্ক জোরদার করে। তারা ইউরোপে মুসলিম শরণার্থীদের প্রবেশ ঠেকানোর জন্য খুব কঠোর আইন কার্যকর করার দাবি জানাচ্ছে। অন্যদিকে তারা দীর্ঘ সময় ধরে ইউরোপে অভিবাসী হওয়া মুসলমানদেরকে সবার জন্য একই ধরনের নীতি বা আইনের অনুসারী হতে বলছে অথবা স্বদেশে ফিরে যেতে বলছে। ইউরোপের এক তৃতীয়াংশ স্থানীয় নাগরিক মনে করেন অভিবাসীরা সমাজ কল্যাণ বা সামাজিক সুবিধাগুলোর অপব্যবহার করছে এবং তাদের উপস্থিতি অনিরাপত্তার উৎস।
সাম্প্রতিক বৎসরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও ইসলাম বিদ্বেষী নানা দলের উদ্ভব ও তাদের জোর তৎপরতা লক্ষণীয়। নির্বাচনে বর্ণবাদী ও উগ্র জাতীয়তাবাদীদের ভোট পাওয়ার জন্যও এসব দল সক্রিয়। এবারে ইউরোপের এরকম কয়েকটি প্রধান দলের পরিচয় তুলে ধরব। হল্যান্ডের এসপিজি দল ও এর সমর্থকরা দেশটিতে আজান প্রচারের ও ইসলাম ধর্মের নানা অনুষ্ঠান ও ধর্মীয় দিবসগুলো উদযাপনের বিরোধী। এই দলটির সমর্থকরা মুসলমানদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক ও সহিংস পদক্ষেপও নিয়েছে। ইতালির লেগা নর্ড বা নর্দার্ন লীগ নামের দলটিও ইউরোপে সবচেয়ে সক্রিয় ইসলাম বিদ্বেষী দলগুলোর অন্যতম। এই দলটির পক্ষ থেকে এমন কিছু টি শার্ট বিলি করা হয়েছে যেখানে ছাপানো রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কার্টুন। দলটি প্রকাশ্যেই ঘোষণা করেছে যে তারা ইতালিকে মসজিদ মুক্ত দেখতে চায়।
ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট বা জাতীয় সমাবেশ নামে পরিচিত দলটি এই দেশের একটি অতি উগ্র দল হিসেবে কুখ্যাত। নির্বাচনগুলোতে অংশ নেয়ার প্রাককালে বিদেশি অভিবাসী আগমন পুরোদমে বন্ধ করার কথা বলে থাকে দলটি। এই দলের বর্তমান প্রধান হলেন জন মেরি লোপেন এর কন্যা ম্যারিন লোপেন। এই নারী মুসলমানদের কঠোর নিন্দুক এবং ইসলাম ধর্মকে ফরাসি মূল্যবোধগুলোর বিরোধী বলে উল্লেখ করে থাকেন। ম্যাডাম লোপেন ফ্রান্সে মুসলমানদের অভিবাসনকে নাৎসিদের দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছেন। ইসলামী আন্দোলনগুলোর কোন সদস্যের ও দ্বৈত নাগরিকত্বধারী কোন ব্যক্তিকে ফ্রান্সে থাকতে দেয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।
অস্ট্রিয়ার কথিত ফ্রিডম পার্টি বা আজাদি পার্টিও অত্যন্ত বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল। পাশ্চাত্যের ইসলামীকরণের বিরোধী ইউরোপীয় দেশপ্রেমিক দল বা সংক্ষেপে প্যাগিডাও কট্টর ইসলাম বিদ্বেষী একটি ইউরোপীয় দল যা জার্মানিতে সক্রিয়। পশ্চিম এশিয়ায় পশ্চিমা মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা কথিত আইএসের উত্থানের প্রায় একই সময়ে 2014 সালে এই দল নিজের অস্তিত্ব ঘোষণা করে। অন্য কথায় এ দলটি দায়েশ বা আইএস, জিফাতুন নুসরা ও বোকো হারামের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার ফসল। আর প্যাগিডা ও তাকফিরি গ্রুপ সহ এইসব ধারারই জন্মদাতা ও পরিচালক হচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইউরোপের আরেকটি কট্টর ইসলাম বিদ্বেষী দল হল বিএনপি বা ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি। বর্তমানে ব্রিটেনের কোনো পর্যায়েই এ দলের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই।
ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়ানোর কাজে জড়িত লেখক ও গণমাধ্যমগুলোর তৎপরতা জোরদারে ভূমিকা রাখছে উগ্র ডানপন্থী বা উগ্র জাতীয়তাবাদী ও বর্ণবাদী দলগুলো। ফলে ইউরোপের অনেক নাগরিক ইসলাম সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। নানা ধরনের সংবাদ মাধ্যম, গণমাধ্যম, চলচ্চিত্র, কার্টুন ছবি, কম্পিউটার, গেম, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট গণমাধ্যম সহ নানা মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ঘৃণ্য ও বিষাক্ত প্রচারণা ছড়িয়ে দিচ্ছে এইসব মহল। এছাড়াও তারা ইসলামের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় যেমন হেজাব, মসজিদ এবং মুসলিম প্রচার মাধ্যমগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করছে ক্ষমতাসীন মহলের সহায়তার মাধ্যমে। ইসলামের পবিত্র বিষয় ও প্রতীকগুলোকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করছে তারা বিকল্প নানা বিষয়ের সঙ্গে ইসলামকে জড়িয়ে। যেমন ইউরোপের কোনো কোনো দেশে পতিতালয় তৈরি করা হচ্ছে মসজিদের স্থাপত্যের আদলে।
ইউরোপের ডানপন্থীরা ও তাদের প্রচার মাধ্যমগুলো মুসলমানদের বিরুদ্ধে নানা নিন্দাবাদ ও অপবাদ প্রচার করছে। ইউরোপের খ্রিস্টীয় পরিচিতি ফিরিয়ে আনা ও ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে ত্রাস ছড়িয়ে তাদেরকে চাপের মধ্যে রাখার জন্য সবকিছুই করছে ইউরোপের ইসলাম বিদ্বেষী এইসব মহল। মুসলমানদের বিষয়ে নানা নেতিবাচক ধারণাকে বড় করে তুলে ধরছে তারা একই লক্ষ্যে। তো শ্রোতা ভাই বোনেরা, ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার সম্পর্কে আমরা আরো কথা বলবো এই ধারাবাহিক আলোচনার আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করল ইরান। গাজা উপত্যকার রাফা শহরে স্থল আগ্রাসন না চালাতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম। বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের শিশুদের প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের গুজরাট রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে তারাবী নামাজ পড়ার অভিযোগে বিদেশি ছাত্রদের মারধর, আসাদুদ্দিন ওয়াইসির উদ্বেগ প্রকাশ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।